বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 14 সেপ্টেম্বর, 30 ভাদ্র এবং ফার্সি 23 শাহরিভার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্সে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে www.facebook.com/partstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদতের চেহলাম বার্ষিকী উপলক্ষে সাক্ষাৎকার ভিত্তিক পর্যালোচনা এবং বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে নতুন করে অর্ধশত মামলায় প্রায় 22,000 নেতাকর্মীকে আসামি করা প্রসঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে সমরখন্দে গেছেন প্রেসিডেন্ট রাইসি। আলাদা বৈঠক হবে পুতিনের সঙ্গে। পশ্চিমা বিশ্বকে পরমাণু যুদ্ধের মাধ্যমে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। 2023 সালের শেষ অথবা 24-এর প্রথমে নির্বাচন। এবং ভারতের গোয়া থেকে কংগ্রেসের 8 বিধায়ক দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। দলে রইল আর মাত্র 3 বিধায়ক। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর 2 দিনের শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামীকাল উজবেকিস্তানের সমরখন্দে এসসিওর 2 দিনের শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট রাইসি আজ সমরখন্দে পৌঁছেছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জায়েভের আমন্ত্রণে ওই সম্মেলনে অংশ নিতেই তিনি সেখানে গেছেন। বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, ভারত ও পাকিস্তান। এছাড়া ইরানের স্থায়ী সদস্য পদের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর জন্য চিঠি দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ও ইউরোর আধিপত্য ঠেকাতে অনেক আগে থেকেই নিজস্ব একক মুদ্রা চালুর উপর জোর দিয়ে আসছে তেহরান। এসসিও এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে ইরান আশা করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন কর্নেলকে হত্যার ঘটনায় জড়িত কয়েক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতাইয়েশি গতকাল
তেহরানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইআরজিসির কর্মকর্তা কর্নেল হাসান সৈয়দ খোদাই। গত মে মাসে তেহরানে নিজ বাসভবনের সামনে বন্দুকধারীদের হামলায় নিহত হন। ওই হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি সাংবাদিকদের জানাতে গিয়ে সেতায়েশি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড অনেক সময় গুপ্তচরদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এ কারণে এসব হত্যাকাণ্ডের নাটের গুরুকে খুঁজে বের করতে কঠোরভাবে তদন্ত কাজ পরিচালনা করতে হয়। তিনি বলেন, কর্নেল খোদাই হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত কয়েকজন হত্যাকে চিহ্নিত করা হয়েছে, তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি তিনি। বিচার বিভাগের মুখপাত্র বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত সংক্রান্ত সব কাগজপত্র গোপন দলিল হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একথা তার ঘনিষ্ঠ একজন বন্ধুর কাছে বলেছেন। 2020 সালের 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে শহীদ করে সন্ত্রাসী মার্কিন সেনারা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি কাসেম সোলাইমানিকে হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনার 5 দিন পর ইরানের সামরিক বাহিনী ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই দিন কুর্দিস্তানের এরবিলে অবস্থিত আরেকটি মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। তেহরান সে সময় বলেছিল, এটি হচ্ছে সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিনীদের মুখে দেয়া প্রথম থাপ্পড় এবং প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যায়নি। এসব বিষয় নিয়ে মার্কিন লেখক পিটার বকের ও সুসান গ্লাসের তাদের নতুন বই দি ডিভাইডারে বলেছেন, ট্রাম্প তার ফ্লোরিডার কয়েকজন বন্ধুকে বলেছিলেন যে তিনি ভয় পাচ্ছেন ইরান হয়তো প্রতিশোধ হিসেবে তাকে হত্যার চেষ্টা করতে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান দিমিত্রি মেদভেদেভ মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা বোকা গবেষণা সংস্থাগুলোর আধা পাগলের দল তাদের দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে পরমাণু যুদ্ধের অনিবার্য পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। গতকাল তিনি তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন। মেদভেদেভ বলেন, পশ্চিমারা ইউক্রেনকে সীমাহীন অস্ত্র ও সমর্থন দিয়ে সহযোগিতা করছে, অথচ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে না, তাদের এই নীতি কাজ করবে না। মেদভেদেভ বলেন, গতকাল ইউক্রেন সিকিউরিটি গ্যারান্টি বিষয়ক যে প্রস্তাবনা প্রকাশ করেছে তা প্রকৃতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাব। তিনি এই প্রস্তাবকে পশ্চিমা দেশগুলোর বিকারগ্রস্ত আবেদন বলে মন্তব্য করেন। রুশ নেতা সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র দিয়ে ভাসিয়ে দেয় তাহলে রাশিয়ার সামরিক অভিযান ভিন্ন মাত্রায় পৌঁছাবে, যেখানে দৃশ্যমান সমস্ত বাধা এবং সম্ভাব্য সমস্ত ধারণা ধ্বংস করে এই যুদ্ধ তার পরিণতির দিকে এগিয়ে যাবে। তখন পশ্চিমা দেশগুলোকে তাদের ঝকঝকে পরিপাটি ঘরবাড়িগুলোতে আর বসবাস করতে হবে না। প্রক্সি যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে তারা কতটা দুর্বল করেছে এ কথা বলে হাসতে হবে না। আর্জেন্টিনা সরকার ভেনিজুয়েলার আটক বিমানের 12 জন ক্রুকে মুক্তি দিয়েছে। গত জুন মাসে মার্কিন সরকারের চাপের মুখে আর্জেন্টিনা ওই বিমান আটক করে। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনার একটি আদালত ভেনিজুয়েলার বিমানের ক্রুদের মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের একজন ক্রু রয়েছে। আদালত বলেছে, এজিজা বিমানবন্দরে যে বিমান আটক করা হয়েছে তার মধ্যে 12 ক্রু এখন দেশে ফিরে যেতে পারবে। আগামী 10 দিনের মধ্যে বাকি 7 ক্রুর ব্যাপারে তদন্ত শেষ করতে আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, মামলার বাকি কর্মকাণ্ড শেষ করার জন্য তদন্ত প্রক্রিয়া দ্রুততর করার জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। বর্তমানে ইরানের 4 জন এবং ভেনিজুয়েলার 3 নাগরিক আটক রয়েছেন। বাকি তদন্ত প্রক্রিয়ার শেষ না হওয়া পর্যন্ত তাদের উপর দেশ ছাড়ার নিষেধাজ্ঞা রয়েছে। যে 4 জন ইরানি নাগরিককে আটকে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে বোয়িং 747 কার্গো বিমানের পাইলট গোলাম রেজা কাসেমি। গত 8 জুন তিনি মেক্সিকো থেকে অটো পার্টসের একটি চালান নিয়ে উরুগিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগে আর্জেন্টিনায় বিমান নামাতে বাধ্য হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। 2023 সালের ডিসেম্বরের শেষ নাগাদ 2023 সালের ডিসেম্বরের শেষে অথবা 24 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ প্রকাশ করেছে। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী 2023 সালের ডিসেম্বরের শেষে অথবা 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন তাদের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে এই কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেছে নির্বাচন কমিশন। সিইসি অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান হাবিব খান। এই কর্মপরিকল্পনায় নির্বাচনের লক্ষ্য থেকে শুরু করে নানা বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এদিকে প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান কমিশনের বৈধতা নেই, তাদের দেওয়া নির্বাচনী রোডম্যাপ মানে না বিএনপি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে, তবে জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের রূপরেখা তৈরি করবে, কিন্তু তাদের আন্দোলনের নেতাকে। আসলে বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই। আজ বুধবার ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। দলের সব পদ থেকে মশিউর রহমান রাঙাকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। আজ জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে পার্টির প্রেসিডিয়াম সদস্য সহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন রাঙা। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব সামলেছেন, তবে কোনো এজেন্ডা ছাড়াই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাঙা। বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অব্যাহতির বিষয়টি জেনেছি, কিন্তু কেন আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা তারা আমাকে বলেনি। তারা কি করে এটা করল তা আমি জানি না। ভারতের গোয়ায় আটজন কংগ্রেস বিধায়ক দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে রাজ্যটিতে কংগ্রেসের মোট ১১ বিধায়কের মধ্যে আর দলে মাত্র ৩ জন অবশিষ্ট থাকলেন। আরো বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের গোয়ায় ৮ জন কংগ্রেস বিধায়ক দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে রাজ্যটিতে কংগ্রেসের মোট ১১ জন বিধায়কের মধ্যে আর মাত্র ৩ জন অবশিষ্ট থাকায় দলটিতে বড়সড় ভাঙনের ঘটনা ঘটল। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে যখন দেশ জুড়ে ভারত জোড়ো কর্মসূচি চালানো হচ্ছে, তখন কংগ্রেস বিধায়কদের দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া দলটির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ বুধবার ওই বিধায়করা মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সাথে বিধানসভায় পৌঁছে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য স্পিকার রমেশ তাবটকারকে চিঠি দেন। এরপরে গোয়া বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানাওয়াড়ে সমস্ত বিধায়ককে বিজেপির সদস্য পদ দিয়েছেন। এ সম্পর্কে কংগ্রেসের সিনিয়র নেতা ও মুখপাত্র পবন খেরা বিজেপিকে নিশানা করে বলেছেন, বিজেপি ভারত জোড়ো যাত্রাকে ভয় পায় এবং তারা নোংরা অপারেশনে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় তিনি বলেন, বিজেপি কেবল ভাঙতে পারে। কংগ্রেস নেতা দীনেশ গুন্ডুরাও বলেছেন, অর্থ ও ক্ষমতার জোরে গণতান্ত্রিক নীতিমালাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে বিধায়ক দিবঙ্গর কামাত ও মাইকেল লোবো অন্য বিধায়কদের ভাঙিয়ে নিয়ে বিজেপিতে যোগদানের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। গত জুলাইতে গোয়া প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গিরিশ চোড়নকর বলেছিলেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জন্য কংগ্রেস বিধায়কদের মাথা পিছু ৪০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাংশে ইহুদিবাদীদের হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যখন পশ্চিম তীরে বর্বরতার মাত্রা বাড়িয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশি সহ নানা ধরনের অত্যাচারের কারণে পশ্চিম তীর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে, তখন নতুন করে এই দুই ফিলিস্তিনিকে হত্যা করা হলো। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইমাম হুসেন আলাহ ইসলামের শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে ইরাকে চলছে বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ ও পদযাত্রা। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন ইরাকে উপস্থিত একজন বাংলাদেশি ডাক্তারের সাক্ষাৎকার। ইরাকে আসন্ন ঐতিহাসিক বিশ সফর তথা শহীদ সম্রাট ইমাম হুসেইন আলাইসালামের শাহাদাতের চেহলাম বা আরবাইন বার্ষিকীকে সামনে রেখে বেশ কয়েকদিন ধরে চলছে মহানবীর আহলে বাইতের অনুরাগী কোটি কোটি মুসলমানের সমাবেশ ও পবিত্র কারবালা অভিমুখী পদযাত্রা। এই সমাবেশ বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ও বৃহত্তম পদযাত্রা। চলতি বছর অন্তত 80টি দেশ থেকে অনুরাগীরা এরই মধ্যে ইরাকে প্রবেশ করেছেন। ইমাম হুসাইনের কাফেলার পদযাত্রার স্মরণে ইরাক ও ইরান সহ বিশ্বের নানা দেশ ও অঞ্চল থেকে নানা যানবাহনে চড়ে এবং পদযাত্রার মাধ্যমে কোটি কোটি মুসলমান পবিত্র কারবালা জিয়ারতে আসছেন। জিয়ারতকারীরা শনিবারে অনুষ্ঠেয় এই চেহলামকে সামনে রেখে ইরাকের অন্যান্য ধর্মীয় শহরেও সমবেত হচ্ছেন। এমনই এক পবিত্র শহর হল নাজাফ আল আশরাফ, যেখানে রয়েছে আমিরুল মোমেনিন হজরত আলী আলাইসালামের পবিত্র মাজার। এই শহর থেকেও বিপুল সংখ্যক জিয়ারতকারী প্রতি বছর ইমাম হুসেনের শাহাদাতের চেহলাম উপলক্ষে প্রায় 80 কিলোমিটার পথ পায়ে হেঁটে কারবালায় ইমাম হুসেন আলাইসালামের মাজার জিয়ারত করতে যান। পবিত্র নাজাফ শহরে উপস্থিত ডাক্তার আবদুল্লাহ বলছিলেন,
আমি আবদুল্লাহ, ইরাকের পবিত্র নাজাফ শহরে অবস্থান করছি। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল রওনা দিব কারবালার উদ্দেশ্যে ইমাম হুসাইন আলাইহিসসালামের মাজার জিয়ারতের জন্য। এখানে প্রতি বছর এই আরবাইন উপলক্ষে কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে কারবালার উদ্দেশ্যে যাচ্ছে ইমাম হুসাইন আলাইহিসসালামের মাজার জিয়ারতের জন্য।
কেন ইমাম হুসাইনের শাহাদাতের চেহলাম উপলক্ষে এ ধরনের সমাবেশ ও পদযাত্রার প্রথা মুসলমানদের মধ্যে চালু হয়েছে সে বিষয়ে ডাক্তার আবদুল্লাহ বলেন,
আমরা দেখতে পাই অন্য কোনো ইমামের ব্যাপারে কিন্তু এই রকম আরবাইন হয়নি যেভাবে ইমাম হুসাইনের ব্যাপারে হয়েছে। এর কয়েকটি কারণ আছে, যেমন 12 ইমামের মধ্যে একমাত্র ইমাম হুসাইন আলাইহিসসালাম কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আরবাইন উপলক্ষে তার মাজার জিয়ারতের যেই প্রথা, এটা ইমাম হুসাইনের প্রতি মানুষের যে প্রচণ্ড ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। হাদিস শরীফে এসেছে ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের জন্য মুসলমানদের মনে এমন একটা উষ্ণতার সৃষ্টি হয়েছে যা কখনো ঠান্ডা হবে না। আরেকটা হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিসসালামের মাজার জিয়ারত করলো সে যেন স্বয়ং আল্লাহকে জিয়ারত করলো। তো এই যে হাদিসে ইমাম হুসাইনের মাজার জিয়ারতের ওপর তাকিদ দেওয়া হয়েছে, এই কারণে মানুষ প্রচণ্ড রোদ, তার সফরের কষ্ট, এগুলোকে উপেক্ষা করে তারা পায়ে হেঁটে চলেছে কারবালার উদ্দেশ্যে ইমাম হুসাইনের মাজার জিয়ারতের জন্য।
ইমাম হুসেনের শাহাদাতের চেহলামকে কেন্দ্র করে বিশ্বের বৃহত্তম এই ইসলামী সমাবেশ মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদীর আত্মপ্রকাশের পথ প্রশস্ত করবে বলে ইসলামী নেতৃবৃন্দ ও মুসলমানরা আশাবাদী। এ প্রসঙ্গে ডাক্তার আবদুল্লাহ বলছেন,
আমরা আশা করছি এই যে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশ, এটার মাধ্যমে একদিন ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশের ভূমিকা তৈরিতে সহায়ক হবে।
প্রতিবেদনটি শুনলেন পরিবেশনায় ছিলেন সহকর্মী রেজওয়ান হোসেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলীয় চেয়ারপার্সনের মুক্তি দাবি, নেতাকর্মীদের হত্যা ও মামলা দায়ের ও সভা সমাবেশের হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন সপ্তাহে নতুন করে প্রায় অর্ধশত মামলা দায়ের হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলীয় চেয়ারপার্সনের মুক্তি দাবি, নেতাকর্মীদের হত্যা ও মামলা দায়ের এবং সভা সমাবেশে হামলার প্রতিবাদে দেশব্যাপী আয়োজিত বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন সপ্তাহে নতুন করে প্রায় অর্ধশত মামলা রুজু হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা প্রায় 22,000। এর মধ্যে এজাহারে 2,777 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের মধ্যে অসুস্থ, প্রবীণ ও প্রবাসে অবস্থানকারী ব্যক্তিদেরও নাম রয়েছে। গত 31 জুলাই ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুই নেতার মৃত্যুর পর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবলীগের কর্মী শাওন প্রধান নিহত হয়। বিএনপি অভিযোগ করেছে দেশের বিভিন্ন স্থানে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় দলের তিন নেতাকর্মী নিহত ছাড়াও আহত হয়েছে 2,000-এর বেশি নেতাকর্মী। এসব ঘটনায় 200 জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। 4,000-এর বেশি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 20,000 জনকে। বিএনপি দাবি করেছে তাদের আন্দোলন কর্মসূচি প্রতিহত করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একের পর এক হামলার পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করছে। এসব ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দেয়া হয়েছে। এত কিছু মামলা, হামলা, হত্যা করেও বিএনপির চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারা দেশে এখন আবার রেইন অফ টেরর, সন্ত্রাসের সেই রাজত্বটা আবার শুরু করেছে। সন্ত্রাস দিয়ে কখনো টিকে থাকা যায় না। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে, সন্ত্রাসী করেও না এখন পর্যন্ত। একটা আপনারাই দেখেছেন মিডিয়াতে, কোথাও বিএনপির কোনো সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের চিত্র যা এসেছে, আমি সন্ত্রাসী এসেছে, ছাত্রলীগ, যুবলীগ, আমি সন্ত্রাসীরা, তারা চাওয়া হয়েছে গণতান্ত্রিক আমি মানুষের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে।
গত তিন সপ্তাহে বিভিন্ন জেলায় দায়ের হওয়া মামলার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে 22 আগস্ট থেকে গতকাল 13 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিএনপির 48টি কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 25টি স্থানে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়েছে। কেবল নোয়াখালীতেই এ পর্যন্ত 14টি মামলায় 4,723 জনকে আসামি করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো সুস্থ আছেন। আমরা গুরুত্বপূর্ণ মনোরোগ সন্দেহ নিয়ে দ্বিতীয় পর্বে কথা বলবো। স্বাভাবিক মানব প্রকৃতির একটা বিষয় সন্দেহ, তবে যখন তা অস্বাভাবিক আকার ধারণ করে তখন সেটি একটি মানসিক রোগে পরিণত হয়। আর সন্দেহ নামক মানসিক রোগের ফলে মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সন্দেহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, এমনকি খুন, জখম, মারামারির মতো ঘটনাও ঘটে। তো সন্দেহ নিয়ে আলোচনার আজ দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ। তাজুল ইসলাম, বিশ্বাস জীবনকে গতিময় করে তোলে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে। আর অবিশ্বাস বা অস্বাভাবিক সন্দেহ নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, অবসেশন ব্যাপারটি কি আর অবসেশনের ফলে কি হয়?
তার চিন্তার ভিতরে এই যে ডাক বা নোংরা ময়লা ব্যাপারটা চিন্তার মধ্যে আছে, সেটা বলে অবসেশন। কিন্তু অবসেশনের কারণে সে কম্পালশন করে, কি কম্পালশন করে, সে সব সময় হাত পা দিতে থাকে, সারাক্ষণ দরজার পর ঘন্টা গোসল করতে থাকে, হাত ধুতে ধুতে এমনও হয় সাবাব দিয়ে যে হাতে চামড়া পর্যন্ত উঠে যায়, কিন্তু তারপরে তার দেওয়ার পরে আবার মনে হয় না আবার বোধ হয় ময়লা রয়ে গেছে, আবারও দিই, এই বারবার তাকে একই কাজ করতে হয়। অর্থাৎ এইটা হলো কম্পালশন, প্রথমে হলো অবসেশন, তারপরে হলো কম্পালশন।
জি, আপনি বললেন অবসেশন থেকে কম্পালশনে যায়। আমরা আমাদের সমাজে এবং প্রতিবেশে কিন্তু এ ধরনের মানুষ প্রায়শই দেখি, খুঁতখুঁতে স্বভাব, ওই যে বললেন হাত বারবার ধুতেই থাকছে। তো অবসেশন বা একটা চিন্তা মাথায় এলে তার কারণে কম্পালশন করল, তাহলে সন্দেহ যেটাকে ডাউট বলা হয় সেটার সাথে এগুলোর সম্পর্ক কি?
অবসেশন একটা চিন্তা আসলো, তার কারণে সে কম্পালশন করলো। আবার আপনি যেটা বলতে চাচ্ছিলেন সন্দেহ, ডাউট, যে মনে হলো যে যেটা আপনি কিছুক্ষণ আগে যা বললেন, এই সন্দেহ আর ওই যে ডেলিউশনের সন্দেহ পার্থক্যটা এখন দেখেন। এখানে সন্দেহ হচ্ছে যে তালা লাগাইলো কিনা, সে জানে যে তালাটা লাগাই আছে, কিন্তু মন বলে ঠিক হয় না যে না লাগাই নাই, মন এটাকে ইয়া করতে পারে না, মনের ভিতরে তালা লাগানো হয় নাই অথবা গ্যাসের চুড়া বন্ধ করা হয় নাই, এরকম অনেক কিছুই হতে পারে, অথবা নামাজে উজু করতেছি, নামাজের উজুটা ঠিক মতো হয় নাই, বারবার উজু করতে থাকে, এগুলো চেকিং। মানে অবসেশনের যে সন্দেহ সেটা হচ্ছে কোনো কিছু হলো কিনা, তার গাড়ির চাবি বন্ধ করে আসলাম কিনা সঠিকভাবে, এরকম বিভিন্ন রকমের যেগুলি করে এসেছে কিন্তু মনে হয় যে না বোধহয় ঠিক মতো এটা হয় নাই, বা দেখে আসার পরও আবার মনে হয় না না হয় নাই আবার যাই।
শ্রোতাবন্ধুরা, সন্দেহ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের আলোচনা শুনছেন, আমাদের সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই। অধ্যাপক তাজুল ইসলাম, আমরা সমাজে দেখি কোনো কোনো মানুষ সবকিছু একেবারে পারফেক্ট করতে চায়, একটুখানি এদিক সেদিক হলে হবে না, শতভাগ নিশ্চিত হতে চাই, এ থেকে সন্দেহ পোষণ করে, এটি কি অবসেশনের মধ্যে পড়ে এবং এর বৈশিষ্ট্য কি?
অবসেশনের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পারফেক্ট হতে চায়, সবকিছু নিখুঁত হতে চায়। তো পৃথিবীতে নিখুঁত বলে কিছু মানে মানব জীবনে সম্ভব না, কিন্তু তারা এত বেশি পারফেক্ট হতে চায়, এত বড় নিখুঁত হতে চায় কাজে কর্মে। আমরা কিন্তু এভারেজ ভাবে কাজ করে যাই, কিন্তু তারা এভারেজ কাজ চায় না, তারা 100% নিখুঁত এবং নিঃসন্দেহ হতে চায়, নিশ্চিত হতে চায়। এই কারণেই আপনি ওই যে সন্দেহটা বললেন, অবসেশনারি যে সন্দেহটা, এটা হচ্ছে বিভিন্ন রকমের সন্দেহ। 100% নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্দেহ করতেই থাকে, বোধহয় এটা হয়নি, এবার যে করা হয়নি, এটা বোধহয় ভুল হয়ে গেল, আবার ব্রেনের ভিতরে ওই চিন্তাটা আছে বোধহয় হয়নি, আবার গিয়ে চেক করে, আবার গিয়া সেটাকে আবার নতুন করে এটাকে বারবার ইয়া করতে থাকে, পরিগণিত করে দেখে এটাকে ঠিক করলো দেখি হলো কি না। এইভাবে এই এই ক্ষেত্রে আপনি যে সন্দেহের কথা বললেন, আগে সন্দেহ আর এই সন্দেহের মধ্যে পার্থক্য থাকে, মা স্বামী স্ত্রীকে সন্দেহ করা ওইটা একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, কিন্তু অবসেশনের সন্দেহটা হচ্ছে এইরকম যে কোনো একটা কিছু করলাম কিনা, সঠিকভাবে হলো কিনা, সেই ব্যাপারে সে নিশ্চিত হয় না। আমি এই যে বারবার ত্যাগ করা, এখানে যে ডাউট, এখানে যে সন্দেহ, এটা অবসেশনের অংশ।
মিউজিক বিরতির পর আবারও ফিরলাম স্বাস্থ্য কথার আলোচনায়। অধ্যাপক তাজুল ইসলাম, মানব প্রকৃতির স্বাভাবিক বিষয় হচ্ছে হিংসা, ক্রোধ, রোগ, দেশ, সন্দেহ। প্রিয়জনের প্রতি আমাদের বিশেষ দুর্বলতা থাকে, ফলে সেই প্রিয়জন যদি একটু অন্যের সাথে হাসি খুশি ভাবে কথা বলে কিংবা তাকানোর মতো কোনো ঘটনা ঘটে, তাতে হিংসা লাগা বা সন্দেহের চোখে দেখা স্বাভাবিক। তাহলে অস্বাভাবিক সন্দেহ কোনটি?
ওথেলো নাটক আছে শেক্সপিয়ারের, আপনি আমরা জানি যে ওথেলো শেষ পর্যন্ত কি করেছিল, ওই যে প্রবোচনার কারণে সন্দেহ করতেছিল যে একজন খুবই নিষ্পাপ অথচ মানে অন্যের বুদ্ধিকে অন্য বা পরামর্শে শেষ পর্যন্ত কি করলো যে শেষ পর্যন্ত তাদের তো ঘুণাখুনিতে কিন্তু হয়ে গেল। এখন এটাকে এই জন্য এই সন্দেহবাদী গৃহহীন রোগ হিসাবে আছে, তখন এটাকে আমরা মর্বিড জেলাসি বলি, মানে প্যাথোলজিক্যাল জেলাসি, সাধারণ ইচ্ছা না, সাধারণ সন্দেহ না, এবং এটাকে ওথেলো সিন্ড্রোমও বলা হয়।
অধ্যাপক তাজুল ইসলাম, আপনি অবসেশন এবং কম্পালশনের মধ্যকার পার্থক্যটা সুন্দর করে বুঝিয়ে দিলেন। তো আমি সন্দেহ নিয়ে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সন্দেহ তা নিয়ে জানতে চাইব। ধরুন কোনো স্ত্রী তার কোনো পুরুষ বন্ধু অথবা পরিচিত জনদের সাথে একটু প্রফুল্লভাবে হেসে কথা বলছে, আলোচনা করছে, এতে স্বামী সন্দেহ করছে। ঠিক উল্টাটাও ঘটে, স্বামী এমনটি করলে স্ত্রীও একই রকম সন্দেহ করছে, যদিও তাদের মন্দ কোনো উদ্দেশ্য নেই, তারপরও এভাবে পরস্পরকে সন্দেহ করছে। এ বিষয়টিকে কি অসুস্থতা বলা যায়? এটি কি মনের রোগ?
এই কারণে বলা হয় যে আপনি যদি কিছুদিন আগে বাবু বলছিলাম যে খুব প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে এমন ভাবে মানে আত্মস্থ করে, নিজের সঙ্গে নিজেকে এমন ভাবে একক ভাবে নিজেকে মানে গ্রহণ করে যে তার থেকে একটু সেও যে একজন আলাদা সত্তা, স্বামী হোক স্ত্রী হোক, সে তো আলাদা সত্তা, তারও তো অন্য মানুষের সঙ্গে একটা ইন্টারাকশন হবে। যাকে সে বিয়ে করেছিল বিয়ের আগে হয়তো সে ওই মেয়ে চঞ্চলতা হাসি খুশি বা দেখি তো তাকে সে পছন্দ করেছিল, সেই একই জিনিস যখন আবার বিয়ের পরে সে যখন আবার অন্য মানুষের সঙ্গে একটু হাসিয়ে কথা বলে একটু মানে খোলামেলা চলে, তখন কিন্তু আর সেটা সহ্য করতে পারে না। এটা কিন্তু সাধারণ ঈর্ষার মধ্যে করা যায়। কিন্তু আমরা যেটাকে ওথেলো সিন্ড্রোম বা মর্বিড জেলাসি, প্যাথোলজিক্যাল জেলাসি বলছি, সেটা সেই পর্যায়ে না, সেটা হচ্ছে একেবারেই মানে গুরুতর পর্যায়ে। স্বামী হোক বা স্ত্রী হোক, সে অহেতুকই সন্দেহ করতে থাকে যে তার সঙ্গে অন্য কারো ঘনিষ্ঠ হয়ে গেছে, অন্য কারো সঙ্গে তার সব মিলন হচ্ছে, এই যে তার এই সন্দেহটা, এই সন্দেহটা যখন তীব্র মাত্রা হয় এবং সবসময় থাকে এবং এটার কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, তারপরও সে এগুলি করতে থাকে, তখন তাদের ভিতরে দ্বন্দ্ব, ক্রোধ, হিংসা বিদ্বেষ করে, এমনকি এমন হতে পারে যে স্বামী স্ত্রীর ভিতরে শুধু সেপারেশন না, অনেক সময় খুনাখুনি রক্তারক্তি হয়।
অধ্যাপক তাজুল ইসলাম, আপনি খুব চমৎকার ভাবে স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ কখন প্যাথোলজিক্যাল জেলাসি বা ওথেলো সিন্ড্রোমে পরিণত হয় এবং তাতে সেপারেশনই শুধু নয়, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, সে বিষয়টি বুঝিয়ে দিলেন। আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, তেহরান রেডিওকে ধন্যবাদ।
আমাদের হাতে আজ আর সময় নেই। তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক, স্ত্রী হত্যা মামলার বাদী বাবুল যেভাবে প্রধান আসামি হলেন, দৈনিক প্রথম আলো, বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেরও নেতা নেই, ওবায়দুল কাদের, দৈনিক মানব জমিন, ভারত সফরে দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে, বাংলাদেশ প্রতিদিন,
জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবে বাংলাদেশ, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, জামিন দিন আমাকে বাঁচতে দিন, শুনানিতে কেঁদে ফেললেন পার্থ, ফের জেল হেফাজত চাইল ইডি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা কাশ্মীরে, ঘটনাস্থলে মৃত নয়, আহত একাধিক, দৈনিক আজকাল। নবান্ন অভিযানের নামে গুন্ডামি, ব্যাগে বোমা এনেছিল বিজেপি কর্মীরা, বললেন মমতা, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, ছয় বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম খুন হলে তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার কান্নায় ভেঙে পড়েছিলেন। তার এই কান্না সহকর্মী সহ অন্যদেরও আবেগ আপ্লুত করেছিল। শুরুতে মাহমুদা খুনে জঙ্গিরা জড়িত এমন সন্দেহ সামনে রেখে তদন্ত শুরু হয়, কিন্তু ঘটনার সপ্তাহ তিনেকের মধ্যেই সন্দেহভাজন হিসেবে বাবুলের নাম আলোচনায় আসে। এক পর্যায়ে গভীর রাতে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে বাবুলকে ডেকে নিয়ে প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বাবুল পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। তখন জোর আলোচনা শুরু হয়, বাবুলই কি এই খুনে জড়িত। তারপর 5 বছর কেটে যায়। গত বছরের মে মাসে মাহমুদা হত্যার তদন্ত ভিন্ন দিকে মোড় নেয়। সে সময় বাবুলের দুই ব্যবসায়িক সহযোগী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা বলেন, 3 লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে বাবুল তার স্ত্রীকে খুন করান। স্ত্রী খুনের মামলায় গ্রেপ্তার হন বাবুল, বাদী বাবুলই হয়ে যান আসামি।
দৈনিক ইত্তেফাক লিখেছে, দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMU সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এটি উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এই হাসপাতালে রয়েছে 100টি ICU বেড। BSMMU কর্তৃপক্ষ বলেছে, বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসা খরচও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। এখানে এক ছাদের নিচে সর্বাধুনিক বহুমুখী বিশেষায়িত চিকিৎসা সেবা চলবে। এই ধারণা থেকে প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালটি। 13 তলা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে দ্বিতল বেজমেন্ট। 750 শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে রয়েছে 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, 19 সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে যোগদানের জন্য আগামী 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউ ইয়র্কে পৌঁছাবে। নিউ ইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী 15 থেকে 19 সেপ্টেম্বর যুক্তরাজ্য ভ্রমণ করবেন। নিউ ইয়র্কের সফর শেষে তিনি 25 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ব করোনা মহামারী সহ একটি বহুমাত্রিক সংকটময় পরিস্থিতি পার করছে। বহুমাত্রিক বিশ্ব সংকট মোকাবেলায় কার্যকর সমাধান খুঁজে বের করা একান্ত প্রয়োজন।
দৈনিক মানবজমি লিখেছে, বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে, কিন্তু তাদের আন্দোলনের নেতা কে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেরও নেতা নেই। তিনি আজ ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে একথা বলেন। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে প্রশ্ন রেখে আরও বলেন, লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনায় কি ঢেউ আসবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোফে তেল। বিএনপি জাতীয় সরকার গঠন করবে, কিন্তু ওই সরকারের নেতা কে তা কেউ জানে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার।
নবান্ন অভিযানের নামে গুন্ডামি, ব্যাগে বোমা এনেছিলেন বিজেপি কর্মীরা, বললেন মমতা। এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ তার। বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিলেন বলেও তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী সাফ জানান, পুলিশ চাইলে গুলি চালাতে পারত কিন্তু তা করেনি, তবে যারা গাড়ি পুড়িয়েছে, পুলিশকে মারধর করেছে, তাদের জন্য আইন আইনের পথে চলবে। বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশ কর্মীদের শরীর স্বাস্থ্যের খোঁজ নিতে নিতে নবান্ন অভিযান প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, নবান্ন অভিযানে এসিপি আক্রান্ত হয়েছেন, জগাছার এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হতে বসেছে, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে পুলিশ চাইলে গুলি চালাতেই পারত কিন্তু তারা তা করেনি, পুলিশ সংযতভাবে মোকাবেলা করেছে। বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির, কিন্তু এদিন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশকে ক্লিন চিট দিলেন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনে আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সুরা আর রহমানের 9 নম্বর পর্যন্ত আয়াতের তাফসীর শুনেছি। আজ আমরা এই সুরার 10 থেকে 18 নম্বর পর্যন্ত আয়াত থেকে আলোচনা করব। প্রথমে 10 থেকে 13 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان।
আর তিনি জমিনকে স্থাপন করেছেন জমিনের অধিবাসীদের জন্য, এতে রয়েছে সব রকম ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত, আর গাছে খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধি লতা গুল্ম। সুতরাং হে মানুষ ও জিন সম্প্রদায়, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
মানুষের প্রতি আল্লাহ তাআলা যেসব অনুগ্রহ করেছেন সেগুলোর অন্যতম হচ্ছে ভূপৃষ্ঠে মানুষের বসবাস ও টিকে থাকার উপযোগী করে গড়ে তোলা। পৃথিবীর ইতিহাস সম্পর্কে বিজ্ঞানীরা বলেন, এই পৃথিবীতে অতীতে এমন অনেক প্রাণী বসবাস করত যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। অনেক প্রাণী বর্তমান যুগে বিলুপ্ত হওয়ার পথে রয়েছে, কিন্তু মানবজাতির বংশধারা সবসময় উৎকর্ষের দিকে ধাবমান ছিল এবং তার টিকে থাকার জন্য সব উপকরণ এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে। পৃথিবীতে মানুষের টিকে থাকার অন্যতম উপকরণ হল গাছপালা ও লতা গুল্ম, যা নানা ধরনের শস্য ও খাদ্য ভাণ্ডার হিসেবে মানুষের সেবায় নিয়োজিত। মানুষের প্রতিটি শারীরিক চাহিদা এসব লতা গুল্ম মিটিয়ে থাকে। যেসব প্রাণীর গোশত মানুষ ভক্ষণ করে সেসব প্রাণীও এসব লতা গুল্ম থেকে খাদ্য সংগ্রহ করে।
এই 4 আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, 1, আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো সঠিকভাবে চিনতে পারলে আল্লাহর প্রজ্ঞা, ক্ষমতা ও রহমত সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়, এর ফলে তাঁর সামনে বান্দা নম্র ও বিনয়ী আচরণ করে। ২. মানুষের খাদ্য চাহিদা মেটানোর ক্ষেত্রে ফল একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর ফলের মধ্যে খুরমায় রয়েছে প্রচুর খাদ্যগুণ। এ কারণে এই আয়াতে আল্লাহ বিশেষভাবে খুরমার নাম উল্লেখ করেছেন। এবারে সুরা আর রহমানের ১৪-১৬ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان
মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির মতো, এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
এই আয়াতগুলোতে মানুষ ও জিন সৃষ্টির কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীতে একমাত্র মানুষ ও জিন জাতিরই চিন্তা করার ক্ষমতা ও বোধ শক্তি রয়েছে। এখানে বলা হচ্ছে সৃষ্টির সেরা মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে মূল্যহীন জিনিস অর্থাৎ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই মাটিতে পানি মেশানো হলে তা প্রথমে কাদা এবং পরে শক্ত ইটের আকার ধারণ করে। কাজেই আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি দেহের কারণে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেননি, বরং মানুষ সেরা হতে পেরেছে তারা রূহ বা আত্মার কারণে। অন্যদিকে জিন হচ্ছে আল্লাহ তাআলার আরেক সৃষ্টি, যার কথা পবিত্র কোরআনের বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। এমনকি একটি পূর্ণাঙ্গ সূরা জিন জাতির নামে অবতীর্ণ করা হয়েছে। এই আয়াতের বর্ণনা অনুযায়ী জিনকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে। ইবলিস শয়তান এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেই নিজেকে প্রথম মানব আদম থেকে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকৃতি জানিয়েছিল। এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, ১. মাটি, পানি কিংবা আগুনের প্রাণ নেই, কিন্তু আল্লাহ তাআলা এই প্রাণহীন জড়বস্তু থেকে বোধশক্তি সম্পন্ন প্রাণী সৃষ্টি করেছেন। ২. আমরা যাকে দেখতে কিংবা অনুভব করতে পারি না তাকে যেন অস্বীকার না করি। জিনকে আমরা দেখতে না পেলেও এই পৃথিবীতেই তাদের অস্তিত্ব আছে এবং তারাও আল্লাহর সৃষ্টি।
এবারে এই সূরার ১৭ ও ১৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের রব, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
এই দুই আয়াতে আবার নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়নের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, আল্লাহ তাআলা পৃথিবী ও সূর্য সৃষ্টি করে এই দুটিকে এমনভাবে স্থাপন করেছেন যেন সূর্য ঠিক এক অবস্থানে থেকে পৃথিবীতে আলো ও তাপ বিকিরণ করতে না পারে, বরং দিনের বিভিন্ন সময়ে এবং বছরের বিভিন্ন ঋতুতে এই আলো ও তাপের তারতম্য থাকে। গ্রীষ্মকালে সূর্য থাকে ঠিক মাথার উপর এবং এ সময় সূর্যের তাপও থাকে সর্বোচ্চ পরিমাণে। অন্যদিকে শীতকালে সূর্য অনেকটা হেলে পড়ে এবং ভূপৃষ্ঠের উপর সবচেয়ে কম তাপ বিকিরণ করে। সূর্যের এই আচরণের কারণে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়। সূর্যের এই দুই অবস্থানকে দুই পূর্ব ও দুই পশ্চিম বলে উল্লেখ করা হয়েছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে বছরের প্রতিটি দিনই সূর্য আকাশের আলাদা আলাদা অবস্থান থেকে উদিত ও অস্তমিত হয়। এ কারণে এক বছরে যতগুলো দিন ও রাত আছে ততগুলো পূর্ব ও ততগুলো পশ্চিমের সৃষ্টি হয়। ঠিক এ কারণেই এই আয়াতে দুই পূর্ব ও দুই পশ্চিমের কথা বলা হলেও সূরা মারিজের ৪০ নম্বর আয়াতে পূর্বসমূহ ও পশ্চিম সমূহের কথা বলা হয়েছে, অর্থাৎ অসংখ্য পূর্ব ও অসংখ্য পশ্চিম রয়েছে, যা প্রকৃতপক্ষে এই আয়াতে বর্ণিত দুই পূর্ব ও দুই পশ্চিমের মাঝখানে অবস্থিত।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, পবিত্র কোরআন মানুষকে আসমান ও এর ভেতরে অবস্থিত নক্ষত্র সমূহ নিয়ে চিন্তাভাবনা করতে উৎসাহিত করেছে। সূর্য, চন্দ্র ও নক্ষত্র সহ আসমানে অবস্থিত নিয়ামত সমূহ সম্পর্কে ধারণা লাভ করলে মানুষ আল্লাহর প্রতি অধিকতর কৃতজ্ঞ হতে পারবে। দুই, বছরের বিভিন্ন সময়ে দিন রাত্রির সময় পরিবর্তনের পাশাপাশি শীতকাল ও গ্রীষ্মকাল দৈবক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। আল্লাহ তাআলা মানুষ সহ অন্যান্য প্রাণীর জীবন ধারণের জন্য সুচিন্তিত কর্ম পরিকল্পনা অনুযায়ী এই পরিবর্তনগুলো ঘটিয়ে থাকে। তো শ্রোতা ভাই বোনেরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ এ আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও কোরআনের আলোর পরবর্তী আসরে।
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে যখন দুই পক্ষ পরস্পরকে অভিযুক্ত করছে, তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেন ও সৌদি আরব দুপক্ষকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মনে করে এই যুদ্ধবিরতি এক পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করবে। ফ্রান্সের 60% মানুষ রাশিয়ার উপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী। রুশ বিরোধী নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সের উপর যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়ছে, মূলত তার কারণেই ফরাসি জনগণ এই নিষেধাজ্ঞা বিরোধী হয়ে উঠেছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামরকান্দে গেছেন প্রেসিডেন্ট রাইসি। আলাদা বৈঠক হবে পুতিনের সঙ্গে। পশ্চিমা বিশ্বকে পরমাণু যুদ্ধের মাধ্যমে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। 2023 সালের শেষ অথবা 24-এর প্রথমে নির্বাচন। এবং ভারতের গোয়া থেকে কংগ্রেসের 8 বিধায়ক দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। দলে রইল আর মাত্র 3 বিধায়ক। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।